ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো একটু পড়ে ফেলতে চাই। আমাদের কমেন্ট জুড়ে বিশ্বকাপের আমেজ সবাই শেয়ার করছেন, বিভিন্ন দেশের পতাকা। আমি আলাদাভাবে, যেমন মানে এখানে আসলে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকাই সবচাইতে বেশি, যেটা হয় আর কি, সবসময় আমাদের উত্তেজনার মেন ব্যাপারটাই থাকে এই দুটো দলকে নিয়ে। আমি জানি যে অনেকেই জার্মানি, পর্তুগাল এই সমস্ত দলকেও সাপোর্ট করছেন, কারণ তারা খুব চমৎকার খেলেন। এবং আমার কাছে আসলে সত্যি কথা বলতে যে ফুটবলের পুরো ব্যাপারটাই আমার কাছে খুব নান্দনিক মনে হয় আর কি। তো যেই দলই ভালো খেলুক, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে শুধুমাত্র ওই যে পর্তুগালের কথা বললাম, জার্মানির কথা বললাম, জার্মানির কথা বললাম, আমি বললাম ব্রাজিল বা আর্জেন্টিনার কথা, এর বাইরেও কিন্তু আমার কাছে এবার জাপান, তারপরে হচ্ছে কোরিয়া, এদের খেলাও কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে ভালো লেগেছে। আমি পছন্দ করি ভালো কেউ খেললে, আমার কাছে ভালো লাগে, সেটাই আপনাদেরকে জানালাম আর কি। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদের আজকের এপিসোডে যাব এবং আজকের এপিসোডটির সাথে অস্ট্রেলিয়াতে যারা আছেন তারা অনেকেই সাদৃশ্য খুঁজে পাবেন, অনেকেই জানবেন। আপনারা সবাই জানেন যে আমরা 2 মিলিয়ন সেলিব্রেশন করছি এবং 2 মিলিয়ন সেলিব্রেশনে আমাদের যে সমস্ত এপিসোডগুলো যাচ্ছে সেই এপিসোডগুলো হচ্ছে একটু স্পেশাল। এবং আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবারে, এইবারে শুক্রবারেও আপনি ভালো একটা এপিসোড পাবেন, জুলাই মাসের শুরুতে অর্থাৎ 3rd July আপনি পেয়ে যাবেন সুকান্ত মাইতিকে, আমি আগেই বলে রেখেছিলাম। এগুলো সবই হচ্ছে পুরো জুলাই মাস জুড়েই আসলে আমাদের 2 মিলিয়ন সেলিব্রেশন চলবে এবং আপনারা ভালো ভালো সব ঘটনা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে। আপনারা যদি সাথে থাকেন, আপনারা যারা শুনছেন তারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের এই চ্যানেলটা আরো সুন্দর হবে। অদ্ভুতভাবে আমরা শুরু করেছিলাম, খুবই অদ্ভুতভাবে, একটা পুরোপুরি দিক নির্দেশনাহীনভাবে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল এবং তখন ঠিক আপনারাই পাশে এসে দাঁড়িয়েছিলেন। এবং ঠিক যখন পুরোপুরি জিনিসটাকে আমরা ইউটিউবে নিয়ে আসলাম তখনও আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রথমবারের মতো আমরা সমর্থ হলাম যে আমরা অন্য কোনো জায়গায় কন্টেন্ট মানে দেবার চাইতে আমরা নিজের একটা ওয়েবসাইট ডেভেলপ করি। এবং তখন আমরা একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করলাম সেই ওয়েবসাইটটাতেও আপনারা সাড়া দিলেন এবং আপনারা অসংখ্য আমাদের লিসেনার প্রতিদিন যুক্ত হচ্ছেন আমাদের ওয়েবসাইটে, তারা কেউ শুনছেন কন্টেন্ট রেগুলার এপিসোড, কেউ যাচ্ছেন অন্য ভুবনে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। জানতে পারি যে সবাই কি পরিমাণ আগ্রহ প্রকাশ করছেন, আমাদের যে সমস্ত মডারেটর আছেন তাদের সাথে যোগাযোগ করছেন, তো সত্যি এটা খুবই আনন্দদায়ক। আমাদের সাথে আছেন আরমান খান, তিনি আছেন রংপুর থেকে, আমার ছেলে আসলে আমার সঙ্গে আজকে আছে, তো ও হচ্ছে আমার সাথে বসে আছে। আজকে আমরা একসাথেই শো করছি এবং যেহেতু লাইভ শো সে ঠিক আমার কোলে বসে আছে, আমি শো করছি, এরকম একটা সিচুয়েশন আর কি। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে গাজীপুর থেকে আছেন ব্রাজিলের সাপোর্টার একজন, নামটা কি ভাই আপনার, মেহেদী হাসান, ওকে। আমাদের সঙ্গে আছেন সাবিকা অ্যান্ড সামিয়া ফ্রম বাংলাদেশ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মন্টু চুয়ানা থেকে, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান আলী এনায়েতপুর থেকে, তিনি যুক্ত হয়েছেন। হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন মোবিন, আমাদের সঙ্গে এছাড়াও আছেন দেখতে পাচ্ছি ইব্রাহিম খলিল মিম, আমাদের সঙ্গে আছেন ভাইয়া নামটা নিয়েন, বাট আপনি তো নাম লেখেননি, কিভাবে নেব আপনার নাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাফিয়া ফ্রম চিটাগং, আমাদের সঙ্গে আছেন ইসরাফিল বগুড়া থেকে, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আচ্ছা ভাইয়া লিখেছেন ইন্ডিয়া থেকে, এবং আমি নামটা যেহেতু লেখেনি নামটা পড়তে পারলাম না। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে অপূর্ব আছেন আমাদের সঙ্গে, শিলিগুড়ি খুব চমৎকার একটা জায়গা, শিলিগুড়িতে আমি যতবারই গেছি ততবারই অদ্ভুত লেগেছে। এবং শিলিগুড়ি থেকে যখন ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠা হয় তখন যে পুরো প্রেক্ষাপট, পুরো দৃশ্যপট এবং পুরো ওয়েদারটা যে আস্তে আস্তে বদলাতে থাকে, এইটা অসাধারণ, এটা খুবই অসাধারণ। আমি খুব মানে আমার খুব ভাবতে ইচ্ছা করে এরকম যে আমি কোনোদিন জিজ্ঞেস করা হয় যে শিলিগুড়ির মানুষরা এরকম কিনা যে ভাবলেন যে আজকে একটু দার্জিলিং এর বিকালটা কাটিয়ে আসি বা আজকে একটু গ্যাংটকে বিকালটা কাটিয়ে আসি, এরকম করেন কিনা আপনারা, আমি ঠিক জানি না, কারণ দিনে এসে দিনে ফিরেও আসা যায়। তো আপনারা এরকম কোনো কিছু করেন কিনা আমার খুব জানতে ইচ্ছা করে আসলে। তো আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, মোহাম্মদ আহাদ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন ইসরাফিল। আমি অবশ্য সত্য কথা বলতে চিটাগাংয়ের মানুষকেও কোনো সময় আমি জিজ্ঞেস করিনি, আজকে জিজ্ঞেস করছি যে আপনারাও কি মনে হয় কিনা যে একটু বান্দরবন থেকে ঘুরে আসি বা একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। আমি কক্সবাজার থেকে চিটাগাং থেকে একবার যাওয়ার চেষ্টা করেছিলাম, গিয়েছিলামও, কিন্তু আসলে জার্নিটা অনেক লম্বা মনে হয়, সত্যি অনেক লম্বা মনে হয়। রাস্তা যেন শেষ হতে চায় না, কেন আমি জানি না, কিন্তু খুব লম্বা মনে হয়েছিল। বাট যাওয়ার পরে যখন পৌঁছালাম তখন খুবই মজা লেগেছে আমার কাছে এবং মনে হচ্ছে যে না আসলে ভুল করতাম, সুতরাং এটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু তো আমি বলছি অনেক আগে কথা, এখন যোগাযোগ ব্যবস্থা অসাধারণ হয়েছে, এখন তো আসলে অনেকভাবেই যেতে পারেন কক্সবাজারে। যাই হোক, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, সাব্বির শেরপুর থেকে আছেন আমাদের সঙ্গে, আছেন দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে আবির জয় সহ আরো অনেকে। তো আমাদের আজকের এই এপিসোডটির সঙ্গে অস্ট্রেলিয়াতে যারা আছেন তারা অনেক কিছুই মানে মিল খুঁজে পাবেন বা জানতে পারবেন, সেরকমই একটা ঘটনা আজকে। তো চলুন আমরা আমাদের আজকের এপিসোড শুরু করি। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমার সঙ্গে আমরা আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোতে, আমি আর ইহান। চলুন আমরা শুরু করি আমাদের আজকের এপিসোড, চলুন প্রথম ঘটনায় যাওয়া যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি তমাল, যেখানেই গিয়েছি সেখানেই মানুষের সাথে গল্পে গল্পে আড্ডা জমিয়ে ফেলা আমার পুরনো স্বভাব। লোকে বলে আমি নাকি উড়োজাহাজ রচনায় কুমির ঢুকিয়ে দিতে পারি। আড্ডা যেখানেই মারি না কেন, শেষমেশ আড্ডাটা শেষ করি ভূতের গল্প দিয়ে। এবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলের এক প্রত্যন্ত খনিতে সাত দিনের কাজের একটা শিফট নিয়ে এসেছি। এই জায়গাটা আমার পরিচিত, শহর থেকে 600 কিলোমিটার দূরে। এই সাত দিনের সফরে আমার কি সব মারাত্মক আর গা ছমছমে অনুভূতি তা আমি এক এক করে বলব। আপনারা হয়তো জানেন অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনালরা এই দেশের অধিবাসী, এরা সাধারণ সভ্য সমাজ থেকে একটু দূরেই থাকে, কিন্তু এদের সাথে যদি একবার মিশতে পারেন তবে বুঝতে পারবেন এদের মতো মন খোলা আর ভালো বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর। খনির প্রবীণ আদিবাসী সিকিউরিটি গার্ড উইলিয়ামের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার স্বভাব, আমি যেখানেই যাই সেখানকার মানুষের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করে নতুন জায়গা আর কাজের পরিবেশ সম্পর্কে একটা আইডিয়া দিই। এটা আমার কাজের জন্য পরেও সুবিধা হয়। উইলিয়ামের সাথে আমার অনেক গল্প হতো যার বেশিরভাগই ছিল কাজ নিয়ে, কিন্তু সেদিন শেষমেশ গল্প শুরু হয় ভয় আর অতি প্রাকৃতিক বিষয় নিয়ে। আমার এইসব জিনিসে অনেক বিশ্বাস আছে, সেটা আমি ওনাকে বললাম। কথা বলার সময় ওনার গায়ের ইউক্যালিপটাস আর লাল মাটির গন্ধটা কেমন যেন ভারী ঠেকছিল আমার কাছে, কেমন যেন একটা আদিম আদিম ঘ্রাণ। উইলিয়াম হুট করে আমার দিকে তাকিয়ে বললেন, এই অঞ্চলে একটা খারাপ জিনিস আছে, তা হল এই মাটির হাজার বছরের পুরনো ক্ষুধা। ওনার বাবা আজ থেকে ঠিক 50 বছর আগে 1976 সালে এই ক্ষুধার মুখোমুখি হয়েছিলেন। তিনি শরীরটা নিয়ে ফিরেছিলেন ঠিকই, কিন্তু ওনার আত্মাটা সেই বুশল্যান্ডেই থেকে গিয়েছিল। উইলিয়াম ওনার বাবার সেই আদিম ও রক্ত হিম করা অভিজ্ঞতার ডায়েরিটা যেভাবে আমার সামনে খুলেছিলেন, আমি ভূত ডট কমের শ্রোতাদের জন্য তা হুবহু তুলে ধরছি। 1976 সালের মার্চ মাস, উইলিয়ামের বাবা কানিয়া তখন 26 বছরের এক টকবগে তরুণ। ওনার গোত্রের আরো 3 অভিজ্ঞ শিকারী নাঙারি, জাজাল আর মাকানুর সাথে তিনি কিম্বারলির এক অচেনা বুশল্যান্ডের গভীরে ঢুকেছিলেন। আদিবাসীদের হাজার বছরের প্রাচীন বিশ্বাসে কিছু কিছু অঞ্চলকে বলা হয় ড্রিমিং ট্র্যাক। এর কিছু অংশ পবিত্র আর কিছু অংশ চরম অভিশপ্ত। ওনারা ভুল করে তেমনই এক আদিম শয়তানের সীমানায় পা দিয়েছিলেন। দুপুর তখন ১২টা, অস্ট্রেলিয়ার আউটব্যাকের কড়া রোদ মাথার উপরে চলছে, কিন্তু আচমকাই পুরো চারপাশটা এক নিদারুণ নিস্তব্ধতায় ডুবে গেল। বাতাসের কোনো নড়াচড়া নেই, কোনো পাখির কিচির মিচির নেই, এমনকি মরুভূমির বিষাক্ত সাপগুলোও গর্ত ছেড়ে পাগলের মতো পালাতে শুরু করল। কানিয়া খেয়াল করলেন ওনাদের শিকারি কুকুরটা হঠাৎ লেজ গুটিয়ে মাটিতে শুয়ে পড়ে এক বিভৎস গোঙানি শুরু করেছে, যেন সে চোখের সামনে খোদ যমদূতকে দেখতে পাচ্ছে। হঠাৎ দলনেতা নাঙ্গারি এক তীব্র আতঙ্কে চিৎকার করে মাটির দিকে আঙুল দিয়ে দেখালেন। লাল মাটির ওপর ওনাদের চারজনের ছায়া খাড়া হয়ে পড়েছিল, কিন্তু ওনাদের ঠিক মাঝখানে কোনো উৎস ছাড়াই একটা পঞ্চম ছায়া নড়াচড়া করছে। অথচ চারপাশে ওনাদের চারজন ছাড়া আর কোনো মানুষ বা গাছপালা ছিল না। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার হাত পাগুলো অস্বাভাবিক লম্বা, বাঁকানো এবং কুৎসিত। সবচেয়ে গা শিউরে ওঠা ব্যাপার ছিল কানিয়া যখন নিজের ডান হাত তুলছেন, সেই অবয়বের ছায়াটাও হাত তুলছে, কিন্তু সেই ছায়ার হাতের আঙুলগুলো প্রকাণ্ড, চিল বা ইগলের নখের মতো বড় বড় এবং ধারালো। আদিবাসী ওঝাদের ভাষায় একে বলা হয় বেঙ্গালুকু। এমন এক আদিম বগিম্যান যে মানুষের রক্ত মাংসের চেয়ে তার ছায়া খেতে বেশি পছন্দ করে। যখন সে কারো ছায়া গ্রাস করে, সেই মানুষের আসল শরীরটা জীবন্ত অবস্থাতেই পৌঁছতে শুরু করে। দৌড়ানোর মাঝেই আচমকা জাজাল আর মাখানু থমকে দাঁড়িয়ে গেলেন। ওনাদের দৌড়ানোর গতি স্তব্ধ হয়ে গেল। কানিয়া ওনাদের হাত ধরে টানলেন, কিন্তু ওনাদের শরীর তখন পাথরের মতো ভারী। কানিয়া দেখলেন ওনাদের দুজনের চোখ পুরোপুরি উল্টে কুচকুচে সাদা হয়ে গেছে। ওনারা আর নিজেদের নিয়ন্ত্রণে নেই। বেঙ্গালির সম্মোহনী ক্ষমতা ওনাদের মগজ গ্রাস করে নিয়েছে। মাকানু এক পৈশাচিক হাসি হেসে নিজের হাতের ধারালো শিকারি বল্লমটা নিজের থুতনির নিচ দিয়ে গেঁথে দিলেন। বল্লমটা ওনার মাথার খুলি ফুঁড়ে ওপরে বেরিয়ে গেল, কিন্তু ওনার মুখের সেই হাঁ করা হাসিটা বন্ধ হল না। অন্যদিকে জাজাল নিজের দুই হাতের আঙুলগুলো নিজের চোখের কোটরে ঢুকিয়ে চোখ দুটো উপরে বের করে আনলেন এবং নিজের বুক নখ দিয়ে চিরে কলিজাটা টেনে বের করে আনলেন, এবং সেটা অদৃশ্য হাওয়ার দিকে ছুড়ে দিলেন, যেন কোনো অদৃশ্য দেবতাকে ওনারা নিজেদের তাজা মাংস উৎসর্গ করছেন। কানিয়া বুঝতে পারলেন, শুধু দৌড়ে এই আদিম শক্তির হাত থেকে বাঁচা অসম্ভব। তিনি মরিয়া হয়ে মাটিতে বসে পড়লেন। ওনার ওঝা বাবার শেখানো প্রাচীন মন্ত্র মনে করে কপালে আর বুকে ওখরে আদিবাসীদের পবিত্র লাল মাটি মাখলেন এবং নিজের কণ্ঠনালীকে এক অদ্ভুত উপায়ে কাঁপিয়ে ডিজেরিডু বা আদিম সুরের মতো এক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। সেই মন্ত্রের কম্পন বাতাসে ছড়াতেই সেই ধাবমান ছায়াটা কানিয়ার থেকে মাত্র এক ইঞ্চি দূরে এসে থমকে গেল। বাতাসটা কেমন যেন ছাইয়ের মতো কালো হয়ে উঠল। কানিয়া চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলেন, যতক্ষণ না ওনার গোত্রের ক্যাম্পের আলো দেখা যায়। ওনার গোত্রের অন্য ওঝারা ওনাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করেন। খনির বাইরে রাত তখন অনেক গভীর। ঘটনাটা শেষ করে ওনার চলে যাবার পরও আমার কেবিনের ভেতরের পরিবেশটা কেমন যেন অদ্ভুত থমথমে হয়ে রইল। উইলিয়াম চলে গেছেন ঠিকই, কিন্তু ওনার গায়ের সেই ইউক্যালিপটাস আর লাল মাটির আদিম ভ্যাপসা গন্ধটা এখনো যেন আমার এই ছোট কেবিনের বাতাসে আটকে আছে। চারপাশটা এতটাই নিঝুম যে খনির দূরবর্তী যন্ত্রপাতির এক ঘিয়ে আওয়াজ, এছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি ল্যাপটপটা নিয়ে বসলাম এই অবিশ্বাস্য কাহিনীটা টাইপ করব বলে। কিন্তু সত্যি বলছি, এই নির্জন খনির কোণে বসে যখন আমি লেখাটা লিখছি, নিজেই শিউরে উঠছি। টেবিল ল্যাম্পের আলোয় যখনই পেছনের দেয়ালে আমার নিজের ছায়াটা পড়ছে, আমার বুকটা ছ্যাঁত করে উঠছে। বারবার মনে হচ্ছে এই বুঝি ছায়ার পাশে ওনাদের দেখা সেই কুৎসিত দীর্ঘ পঞ্চম ছায়াটা এসে দাঁড়াবে। আউটব্যাকের এই রহস্যময় লাল মাটির নিচে হাজার বছর ধরে যে কি ভয়ঙ্কর সব আদিম সত্য লুকিয়ে আছে, তাই প্রত্যন্ত খনিতে এসে উইলিয়ামের মুখ থেকে ওনার বাবার কথা না শুনলে আমি কোনোদিন বিশ্বাসই করতাম না। ভূত.কমের লিসনারদের যদি কোনো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সম্পর্কে ধারণা থাকে, কখনো যদি লাল মাটিতে পা রাখেন আর দুপুরের কড়া রোদে নিজের ছায়ার পাশে একটা বাড়তি লম্বা আঙুলওয়ালা ছায়া দেখতে পান, তাহলে জানবেন সে খুব কাছেই আছে। ভুলেও নিজের ছায়াটাকে ওই আদিম ক্ষুধার সামনে পড়তে দেবেন না। অনুরোধটা জানিয়েই তমাল তার ঘটনা শেষ করেছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই এই ঘটনার লিঙ্কটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি, তারপরেও বলে দিচ্ছি, লিঙ্কটি লিখে নিতে পারেন www.bhoot.com.bd। খুবই ইজি, bhoot.com.bd অ্যাকচুয়ালি। সো আপনারা আশা করব যে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেখানে কি দেখছেন, কেমন লাগছে বিস্তারিত জানাবেন। ডেভেলপমেন্টের কাজ এখনো চলছে, আমরা চেষ্টা করছি আরো ভালো করার, আরো ভালো করার। আপনারা যারা জানেন তারা জানেন এটা একটা চলমান প্রক্রিয়া। দোয়া করবেন।
ভয়ের আরেক নাম ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনার ভূত.কম অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। আশা করি আপনি এবং ভূত.কমের পুরো টিম আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আমার লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সজীব, ইতালির ফ্লোরেন্স শহরে থাকি, এটি আমার ছদ্মনাম। 2025 সালের মার্চ মাসের দিকের কথা, হঠাৎ কাজ পরিবর্তন হওয়ার কারণে আমাকে ফ্লোরেন্স ছেড়ে একটি শহরে চলে যেতে হয়। শহরটি ছিল একদম ছোট, ইতালির বুকে যেন বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম বললেই চলে। চারপাশে শুধু নিঝুম নীরবতা। নতুন শহর, একদম নতুন জায়গা, এখানে কোনো বাঙালি নেই বললেই চলে। এই শহরে আসার পরে আমি এক চরম হতাশার মাঝে পড়ে গেলাম। চেনা কোনো মুখ নেই, মাথার ওপর ছাদ নেই, দিন পার হলেও কোনোভাবেই একটা থাকার সিট অথবা একটা বাসা পাচ্ছিলাম না। পকেটের ইউরো ফুরিয়ে আসছিল এবং নিয়তি আমাকে বাধ্য করল এই কনকনে ঠান্ডার মধ্যে দুই দুটি রাত রেল স্টেশনের বেঞ্চে ঘুমাতে। প্রবাসী যারা থাকেন তারা বুঝবেন এই অসহায়ত্ব কতটা ভয়ানক। একদিন হঠাৎ করে ওই রেল স্টেশনেই এক বাঙালির সঙ্গে দেখা হল। তিনি আমার মলিন মুখ দেখে এগিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি কি বাংলাদেশি? তার মুখে বাংলা শুনে আমার চোখে পানি চলে আসার অবস্থা। ওনার সাথে কথা বলতে বলতে আমার বিস্তারিত সবকিছু আমি শেয়ার করলাম। ওনার নাম ছিল রাজীব, দেশের বাড়ি মাদারীপুর। রাজীব ভাই আমার পুরো সমস্যার কথা শুনে অত্যন্ত দয়াপরবশ হলেন এবং নিজের দায়িত্বে এক সপ্তাহের জন্য একটা সিট ম্যানেজ করে দিলেন। যেন মরার ওপর খাঁড়ার ঘা থেকে বাঁচলাম। ওই দিনই আমি জিনিসপত্র রেখে কাজে জয়েন করলাম। ইউরো জোনের এই ব্যস্ত জীবন দেখতে দেখতে পাঁচটি দিন কেটে গেল। ষষ্ঠ দিনের মাথায় রাজীব ভাই এসে ইতস্তত করে বললেন, সজীব ভাই, আপনি যে সিটটায় থাকছেন ওই সিটের আসল লোক চলে আসবে, এখন আপনাকে সিটটা ছেড়ে দিতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আবার সেই রেল স্টেশন, আমি কি করব, কোথায় যাব, কোনো উপায় পাচ্ছিলাম না। পরের দিন অত্যন্ত চিন্তিত মুখে কাজে গেলাম। উপায় না দেখে ইতালিয়ান মালিকের সাথে আমার এই বাসস্থান সংকটের কথা বিস্তারিত শেয়ার করলাম। সব শুনে মালিক বললেন, আমার একটা বাসা আছে, বহু বছর ধরে বন্ধ, পরিত্যক্ত, তুমি চাইলে ওই বাসাটা পরিষ্কার করে আপাতত থাকতে পারো, যখন ভালো কোনো বাসা পাবে তখন নিজের বাসায় উঠবে, কোনো ভাড়া দিতে হবে না। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, আমিও তেমনি কোনো কিছু জিজ্ঞেস না করে এক বাক্যে রাজি হয়ে গেলাম। ওই দিন বিকেলেই মালিক আমাকে তার সেই পরিত্যক্ত বাসায় নিয়ে গেলেন। বাসার মেইন দরজাটা খোলার সাথে সাথেই আমার নাকে একটা তীব্র গন্ধ এসে লাগল, ঠিক যেন মাংস পচা একটা গন্ধ। আমি অস্বস্তিতে নাক চেপে ধরলাম। ভেতরের দিকে তাকিয়ে দেখলাম বাসাটার অবস্থা জঘন্য। দেখে মনে হচ্ছিল এই বাসায় কয়েক মাস বা কয়েক বছর ধরে কেউ ছিল না। চেয়ার টেবিল থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্রগুলোতে মাকড়সার দল বিশাল বিশাল বাসা করে রেখেছে, ধুলোর মোটা আস্তরণ চারিদিকে। কিন্তু আমার তখন চয়েস করার কোনো সুযোগ ছিল না। বাসা দেখে আমি মালিককে জানালাম, আমার কোনো সমস্যা হবে না, আমি বাসা পরিষ্কার করে থাকতে পারব। যেই কথা সেই কাজ। পরের দিন মালিকের সহযোগিতায় আমার জিনিসপত্র নিয়ে উঠলাম এই পরিত্যক্ত বাসাতে। ধুলো বালি ঝেড়ে একটা রুম কোনো মতে পরিষ্কার করলাম। রাতে তখন বেশ ভালোই রাত হয়েছে, চারপাশ একদম নিস্তব্ধ। আমি বিছানায় শুয়ে মাত্র চোখটা বন্ধ করেছি, এমন সময় শুনতে পেলাম পাশের রুম থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, কোনো বয়স্ক মানুষ মারাত্মক অসুস্থ হলে বা যন্ত্রণায় ছটফট করলে যেমন অবরুদ্ধ গোঙানির শব্দ হয়, ঠিক তেমন। এই জনমানবহীন বন্ধ ফ্ল্যাটে মাঝরাতে এমন শব্দ, আমার বুকের ভেতরটা ধরফড় করে উঠল। আমি সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠলাম এবং ধীর পায়ে পাশের রুমের দিকে গেলাম। অন্ধকার করিডোর পেরিয়ে পাশের রুমের দরজায় হাত দিয়ে এক ঝটকায় দরজা খুললাম। আশ্চর্যজনকভাবে আমি রুমের দরজা খোলার সাথে সাথেই আওয়াজটা একদম বন্ধ হয়ে গেল। চারপাশ নিথর। ওই রুমে কোনো লাইট ছিল না, ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখতে লাগলাম, কিন্তু মাকড়সার বাসা আর ছোট ছোট তেলাপোকা ছাড়া কোনো কিছুই আমার চোখে পড়ল না। ক্লান্ত শরীর, তাই মনের ভুল ভেবে আমি আবার নিজের রুমে চলে আসি। রুমে এসে বিছানায় শুয়ে মাত্র ঘুমোতে যাব, তখন আমি আবার যা দেখলাম বা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার খাটের পাশেই ছিল বিরাট পুরনো এক আলমারি। হঠাৎ করেই ওই আলমারির ওপর থেকে ভারী কিছু মেঝেতে ধপাস করে পড়ার তীব্র শব্দ শুনতে পেলাম। আমি লাফ দিয়ে উঠলাম। তড়িঘড়ি করে রুমের লাইট জ্বালিয়ে পুরো মেঝে দেখলাম, কিচ্ছু নেই। কোনো কিছু দেখতে না পেয়ে মনকে শান্ত করে আবার লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আতঙ্ক তখনও শেষ হয়নি। শুয়ে পড়ার ঠিক চার থেকে পাঁচ মিনিট পরেই খটখট শব্দ হল। কেউ যেন আমার রুমের দরজাটা বাইরে থেকে ধীরে ধীরে খুলছে, আবার বন্ধ করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে যেই না লাইটের সুইচ অন করলাম, সাথে সাথে দরজা নড়ার শব্দ বন্ধ হয়ে গেল। আবার লাইট বন্ধ করতেই দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ শুরু হল। পরের দুটো দিন দুটো রাত আমার এই নরক যন্ত্রণা আর অপার্থিব আতঙ্কের মধ্য দিয়েই কাটাতে হল। লাইট চালালে সব শান্ত, লাইট নিভালেই আলমারির ওপর থেকে কিছু পড়ার শব্দ আর দরজার এই অদ্ভুত খেলা। আমার তখন কিছু করার ছিল না, কারণ এই ঘর ছাড়া তখন আমার থাকার জন্য অন্য কোনো উপায় বা আশ্রয় ছিল না। তীব্র শীতে রাস্তায় মরার চেয়ে ঘরের এই ভয়কে সহ্য করাই বেছে নিয়েছিলাম। একদিন আর সহ্য করতে না পেরে কাজে গিয়ে আমার এক ইতালিয়ান সহকর্মীর সাথে এই বাসার সমস্ত ঘটনা বিস্তারিত শেয়ার করলাম। আমার কথা শুনে তার চোখ কপালে উঠল। সে ফিসফিস করে বলল, সজীব, তুমি এখনো ওই বাসাতে আছো? তোমার আগে ওই বাসায় আরো দুইটা পরিবারকে মালিক থাকতে দিয়েছিলেন। মাঝরাতের এই ভয়ঙ্কর সমস্যা আর অতৃপ্ত আত্মার অত্যাচারের কারণে তারাও একদিনের বেশি থাকতে পারেনি, পালিয়ে বেঁচেছে। সহকর্মীর মুখে এই কথা শোনার পর আমার পুরো শরীর হিম হয়ে গেল। বুঝতে পারলাম প্রথম দিন ঘরে ঢুকে আমি যে পচা মাংসের গন্ধ পেয়েছিলাম আর মাঝরাতে যে অসুস্থ বৃদ্ধের গোঙানি শুনেছিলাম তা কোনো মনের ভুল ছিল না। আপনাদের দোয়ায় ওই ভয়ানক বাসা ছেড়ে এখন আমি নতুন বাসায় আছি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, শান্তিতে আছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার ঘটনাটা পছন্দ হলে অবশ্যই শ্রোতাদের সাথে শেয়ার করবেন। নাম সজীব ছদ্দ, ইতালি থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের। আমি আশা করব যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার পড়তে খুবই অন্যরকম লেগেছে। আমাদের প্রবাস জীবনে আমাদের যে সমস্ত ভাই বোনেরা প্রতিদিন আরও একটু ভালো থাকার আশায়, আরও একটু ভালো কিছু করার আশায় সংগ্রাম করে যাচ্ছেন, তাদের সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি জানি আপনাদের কারণেই মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ, আপনাদের কারণেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশের নাম। ভালো থাকবেন, প্রবাসে যারা আছেন সময় পেলে লিখবেন আমাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11:40, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সিং চৌধুরী। আপনারা সবাই সবসময় দেখেন তার কমেন্ট, তার মেসেজ। আজকে তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা প্রথমেই জেনে নেব তিনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তার আগে একটু বলি, আমাদের আরও একটা ইমেইল আছে, সেই ইমেইলটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে সরাসরি আমরা এখন সিং চৌধুরীর কাছে যেতে চাই। এবং সিং চৌধুরী, আপনি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দেবেন, আপনি কোথা থেকে বলছেন সেটা একটু বলবেন সবাইকে।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আপনি আপনি আপনার পরিচয়টা একটু দেবেন এবং কোথা থেকে বলছেন সেটা একটু বলবেন।
রাসেল ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ সিং চৌধুরী, আমি রাজশাহী থেকে বলছি, বর্তমানে এখন রাজশাহীতে থাকি।
আপনি রাজশাহীতেই থাকেন এবং রাজশাহী শহরেই থাকেন আপনি, রাইট?
জি, আমার গ্রামের বাড়ি রাসেল ভাই গাইবান্ধা।
আপনার গ্রামের বাড়ি গাইবান্ধা। ওকে, আপনি রেগুলার দেখি যে আমাদেরকে মেসেজ পাঠান, এই যে রেগুলার মেসেজ পাঠাচ্ছেন এটা আপনার মানে আপনি যে পাঠান সব, আপনি এই পর্যন্ত কোন শো কি মিস করেছেন এখন পর্যন্ত?
না রাসেল ভাই, আমি প্রত্যেকটা এপিসোড শুনি, প্রত্যেকটা এপিসোডে মানে চেষ্টা করি রবি এবং গুগল আমার টার্গেট থাকে লাইভে কমেন্ট করা। আলহামদুলিল্লাহ আপনি প্রত্যেকটা এপিসোডে আমার কাছে কমেন্ট করেন, আপনাকে ধন্যবাদ। তখন আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি, মেসেজে আমি আপনাকে ধন্যবাদ দিই, তো আপনি সেগুলো খেয়াল করেন, এই জন্য আপনাকে ধন্যবাদ।
না, আমি তো খেয়াল করি এবং আপনাকে, আপনি খুবই রেগুলারলি আমাদের শোনেন এবং খুবই আমি বলবো যে খুবই মানে আপনি মেসেজ করতে কোনোদিন ভুল করেন না, এরকম একটা অবস্থাই আমি দেখেছি। তো সিং চৌধুরী, আপনি, আমি তো জানতাম না যে আপনার ঘটনা আছে। আপনি, আপনাকে আমি বিশ্বাস করি যারা আমাদের শো শোনেন তারা আপনার নাম শুনেছেন, যারা রেগুলার আমাদের কমেন্ট সেকশনের উপরে চোখ রাখেন তারাও আপনাকে দেখেছেন হয়তো, কারণ আপনি প্রতিদিনই আপনি মেসেজ পাঠান। আমি একটু জানতে চাই যে
মানে সবাই বলে সিং চৌধুরী সবার আগে কমেন্ট করে, আসলে সেটা পরে, এটা অনেকে মানে জানা
না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি, আপনি একটু যদি বলতেন যে আজকে আপনি যে ঘটনাটি বলবেন সেই ঘটনাটি কোথাকার এবং কিভাবে আপনি সংগ্রহ করলেন?
তো রাসেল ভাই, আমি এবছর 2026 সালের রমজান মাসে গ্রামের বাড়িতে গেছিলাম গাইবান্ধা। আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না আরকি। তো আমার গ্রামের বাড়ি যাওয়ার পরে রমজান মাসে আমি তারাবি নামাজের আগে ওই চাষে হচ্ছে মানে চা খাচ্ছিলাম, হঠাৎ একটা আঙ্কেল মানে আঙ্কেলের নাম হচ্ছে, আমি আলতাফ বললাম, পুরো নামটা বলছি না, ওনার ব্যক্তিগত সমস্যা হতে পারে সেজন্য আমি আলতাফ অপরিচিত নামটা বললাম। তো আলতাফ আঙ্কেল হচ্ছে আমাকে বলবো মানে ও নিয়ে একটা লোকের সাথে গল্প করছিল, তো গল্প করতে করতে হঠাৎ করে মানে কি যেন একটা টপিক কথা উঠলো, ব্ল্যাক ম্যাজিক এর ঘটনা। তো তারপরে উনি বললো যে বেশি ঘুরতে যা হয়। তা আমি বললাম যে ব্ল্যাক ম্যাজিক এর কথা আপনি এন্টার করলেন, তো কি ঘটনা আপনার কাছে? তো বললো যে তুমি কোথায় খাচ্ছিলে? তাহলে আমরা রাজশাহীতে থাকি, আমার আব্বুর সাথে আসছি। যাই হোক, তো বললো ও তোমাকে তো আমরা চিনি, তো আমার আব্বুকে চিনে যেহেতু সেহেতু আমি আর আপনার নাম। তো বললো যে আমার কাছে একটা ঘটনা আছে। তো বললো যে হ্যাঁ, আমি আপনি যদি একটা ঘটনা ঘটনাটা আপনার যে ঘটনাটা আপনি মানে জানেন ওটা যদি আপনি আমাকে বলেন, আমি সে চেষ্টা করলে আমি বলতে পারি। তো উনি বললো যে ঠিক আছে তুমি বলতে পারো, কিন্তু সত্য হলে একটাই আমার পুরো নামটা বলবো। কেন আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি একটা চিন্তা করবেন না, আমি পুরো নামটা বলবো না আপনার, আপনার যেটা নিক নেম আমার সেটাই বলবো। তো বললাম তাহলে আচ্ছা ঠিক আছে। তো উনি সেটা বললো, রাসেল ভাই 1981 সালের ঘটনা, তো আলতা আঙ্কেলের বয়স তখন ছিল নাকি 11 বছর। তো উনি যার ঘটনা বলবেন ঘটনা হচ্ছে রাসেলের কবিরাজ। তো এর কবিরাজ যে কোনো ঘটনা আসলে কাছ থেকে আমরা মানে মাথা টনক করে রাখি যে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বা হচ্ছে কোনো জিন রেটের ঘটনা থাকবে। তো উনি বললো যে রাসেল কবিরাজ আসলে এরকম এমন একটা মানুষ ছিল, উনি কবিরাজিতে খুবই দক্ষ, খুবই দক্ষ, কিন্তু ওনার একটাই সংখ্যা ছিল যে উনি জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। ঠিক আছে, কথাটা একটু 1920 হলে জিনদের সাথে কনফ্লিক্ট না হলে উনি জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। এই জন্য রাসেল ভাই ওনার গুরু এমন একজন গুরু আছে, নাম হচ্ছে আব্দুল আজিজ আজমি মোল্লা, মৌলানা আব্দুল আজমি মোল্লা, তখনকার সময় 1921 সালে খুবই নাম করা একজন কবিরাজ ছিল। এই ঘটনাটা হচ্ছে আসলে গাইবান্ধার হাসিতলা নামক একটা জায়গা আছে, ওই আপনি হয়তো যদি জানতাম বা চিনেন আপনি তাহলে বুঝতে পারবেন। তো উনি বললো যে একদিন ওই আব্দুল আজিম মোল্লা ওনার অবস্থা আর আসল কবিরাজ একদিন বসেছিল, ও তো বসে থাকা অবস্থায় ওনাদের এলাকার একটা মানুষ নাম হচ্ছে রোকনি। তো রোকনি হচ্ছে হঠাৎ করে হন্তদন্ত হয়েছে ওনাদের সামনে এসে পড়লো, হুমড়ি খেয়ে পড়লো। তো বললো কি ব্যাপার তুমি হঠাৎ করে, কি ব্যাপার ও তুমি হঠাৎ করে পড়ে গেলে, কিছু হয়েছে? বললো কবিরাজ আমাদের সমস্যা হয়ে গেছে বড় মানে আমার মানে আমি খুব বিপদের মধ্যে আছি। তারপরে বললো আচ্ছা ঠিক আছে তুমি বসো শান্ত মধ্যে বসো। তো তারপরে রাসেল কবিরাজ তো বললো রাসেল একটু পানি নিয়ে এসো, তখন তারপরে পানি নিয়ে আসলো, পানি খেলে নিয়ে বললো কি হয়েছে তোমার সমস্যাটা কি বলো? তো বললো রাসেল বললো যে আমার মেয়ে কয়েকদিন হলো দেখি রাতের বেলা হচ্ছে হঠাৎ মানে স্বপ্ন ঘুমের মধ্যে স্বপ্নে বলে যে তোদেরকে খেয়ে ফেলবো, তোদেরকে ছেড়ে দেবো না, তোদের কাউকে ছেড়ে দেবো না, কাউকে ছেড়ে দেবো না, এরকম করে করতে থাকে। আবার হচ্ছে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মানে 10-11 মানে আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি 11 জন সদস্য আমরা, ও 11 জনের মানুষের হচ্ছে খাবার খেয়ে ফেলে আগে, এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। আবার আরেকটা ব্যাপার হলো কুকুরে হচ্ছে ও হচ্ছে কি কাজ করে, কুকুরে গোসল করে দুপুরবেলা, কুকুরে গোসল করার সময় মানে 3-4 ঘন্টার নিচে থাকো মানে থাকে না, মানে 3-4 ঘন্টা অবধি থাকে। তো এই ব্যাপারটাতে আমার খুবই বিব্রত, তোকে পানি থেকে উঠতে বললে হচ্ছে ও কি কাজ করে পানির ভেতরে ডুব দিতে থাকে। আমরা তো পরিবারের লোকেরা ধরেন আমি যদি কাছে থাকি তখন আমি ধরেন ওকে কুকুর থেকে উঠে নিয়ে আসতে পারি। আমি মানে ভাবি একটা মেয়ে মানুষের কেমন না এরকম মানে চোখ থাকে, আমি যখন ওকে কুকুর থেকে উঠে যাবো তখনই দেখি মানে এক হাত দিয়ে আমাকে ধাক্কা মারিছে, ধাক্কা মারার কারণে আমি কুকুর 10 ফুট দূরে ছিটকে পড়ে যাবো এরকম একটা অবস্থা বুঝি। তো আমার সাহস হয় না, পরে একজন মুরব্বী চাচা আছে উনি বলে এই তোরা হচ্ছে সুরা পড়, তোরা সুরা পড়, সুরা ইখলাস পড়, সুরা নাচ পড়, সুরা ফালাক পড়, পরে ওর গায়ে মানে ওর গা অবধি মানে ফুদে মানে ফুদার চেষ্টা করে। তাই বলছে তো একজন মুরব্বী উনি হচ্ছে মানে স্নান করে উনি আর কি ফু দিলেন, ফুদার পরে তারপরে হচ্ছে আর কি মানে ওই নর্মাল হলো মেয়েটা, মেয়েটা নর্মাল হওয়ার পর আমরা তারপর বাসায় নিয়ে আসলাম। তো বাসায় নিয়ে আসার পরে তাই ওর খুব মানে এরকম বিব্রত হচ্ছে 3-4 দিন হলো। আবার আরেকদিনের ঘটনা, ওর মা ওকে হচ্ছে খাবার রাতের বেলা খাবার দেখতে গেছে হঠাৎ করে, আমি বাসায় মানে আমি তখন হচ্ছে কাজ করছি আমার একটা মশলার ব্যবসা আছে, তখনকার সময় রাসেল ভাই 1981 সালের দিকে মশলার ব্যবসা করতেন। তো উনি বললো যে আমি ব্যবসা থেকে ফিরে আসলাম হঠাৎ করে আমার মানে আমার বউ মানে স্ত্রীকে আমি বললাম যে কি ব্যাপার আমি খাওয়া দাওয়া করেছি, তো ওনার মেয়ের নাম হচ্ছে যে রুম্পা, তো রুম্পা কি খাওয়া দাওয়া করেছে? তো বললো যে না রুম্পা তো এখন খাওয়া দাওয়া করেনি, একটু দেখো তো কি অবস্থা খাওয়া দাওয়া না করলে তো হচ্ছে আজকে যা বলো হচ্ছে শরীরের উপরে যা গেল আর আমাদের পরিবারের উপরে যা গেল, যাই হোক খাওয়ানোর জন্য রাখো। তো তারপর খাবার দেখতে গেছে হঠাৎ করে আত্মচিৎকার। তো রাষ্ট্র হচ্ছে মানে রোহিঙ্গা, উনি হচ্ছে মানে তাড়াহুড়ো করে রুমের ভিতরে দেখে ওনার স্ত্রীকে এক হাত দিয়ে ওনার মেয়ে হচ্ছে উপরের দিকে চলে গেছে। তোলার পরে বেশ অনেকবার চেষ্টা করতে হঠাৎ করে মানে উনি এক হাত যাবেন, এমন সময় ওনার মেয়ে এক হাত দিয়ে ওনাকে ছিটকে ফেলে এক হাত দিয়ে ছিটকে ফেলে দেয়। পরিবার সবাই বলছে মেয়ের মানে দুই মেয়ে তিন দুই ছেলে ছিল, ওনার তিন ছেলে মেয়ে আর ওদের তিন ছেলে মেয়ে ছিল, সেই তিন ছেলে মেয়ে বলছে কি ব্যাপার একটা মেয়ে মানুষের যায় কেন এত শক্তি হবে, এটা তো কি হবে। আব্বু আমি তোমাকে একটা তারপরে তারা ফুরা টুরা পাঠ করে তারপরে মেয়েটাকে নর্মাল করে তারপর কোনো মতো যাই হোক আর কি ছেড়ে দিল ওনার স্ত্রীতে। তো এখন হচ্ছে রূপসা ইচ্ছা বলছে দূরে ঘটনা খুবই মানে অস্বাভাবিক একটা ব্যাপার, একটা মেয়ে মানুষের গায়ে কেমন মানে কি করে এত গায়ে শক্তি থাকে। যাই হোক একটু সমাধান আপনি করে দেন, আমি খুব বিপদের মধ্যে আছি। তো তারপরে আব্দুল আজিজ মোল্লা বললেন যে আচ্ছা ঠিক আছে শান্ত হও আমি ব্যবস্থা করছি, তবে আমি আর হচ্ছে রাশেদ যাব। পরে রাশেদ তারপরে উনি বললেন আচ্ছা ওদের আপনি একটু তাড়াতাড়ি পরে আসছি, তুমি চিন্তা করবো না আমরা যাচ্ছি তোমরা নিয়ম কর। পরে হচ্ছে জোরে নামাজ হিসেবে ওই উস্তাদ আজিজ মোল্লা এবং হচ্ছে আপনার ওই যে মানে রাশেদ কবিরাজ ওনাদের ওনারা দুজনে একসাথে আসছে মানে জোরে নামাজ পড়ে। তো বললো রাশেদ তোকে একটা কথা বলি, তুই কিন্তু খবরদার জিনের সাথে বাকবিধান করার সময় কিন্তু খবরদার এমন কোনো কাজ করবি না, বিশেষ করে যদি জিন জিনের সাথে কিছু বাকবিধান করা হয় আমি সেটা সামাল দেবো, তুই খবরদার কিছু বলতে যাবি না। আর তোর তো এমনিতে রাগ বেশি। বললো হুজুর আমি হুজুর আমি কিছু বলবো না আপনি চিন্তা করবেন না। পরে বাসায় গিয়ে মানে যখনই হচ্ছে মানে আজিজ মোল্লা হুজুর এবং হচ্ছে রাশেদ তখনই পা দেবেন না পাড়িতে, তখনই হচ্ছে ওনার মেয়ে রুম্পা বলছে কিরে তুই হচ্ছে এসেছিস কি জিন আমাকে তাড়াবি, এরকম করে রাশেদ ভাই মানে বলছে। তারপর ওনারা কি কাজ করলো সুরা পাঠ করলো, সুরা পাঠ করার পরে মানে যাই হোক যে কোনো একটা সুরা পাঠ করে তারপর ওনাকে প্রবেশ করলো। প্রবেশ করার পরে যাই হোক ওনারা মানে তখন উঠেছে মনে হতে বললো যে অত কিছু আমি জানি না তখনকার সময় আমার কি ছোট ছিলাম তখন যতটুকু এগারো আমি তখন এগারো বছরের যেহেতু ছেড়েছিলাম তখন অতটা মানে মানে বোঝার মতো দেখে একটু পার্স আছে যতটুকু দেখি ততটুকু তোমাকে বলছি। তো রিচুয়াল করছে, রিচুয়াল করার সময়কালে জিনকে বললো তুই কেন তোর নাম কি তুই কে এমনি রুম্বার উপরে কেন করছিস তুই ভয় করেছিস বল। তো রাশেদ কবিরাজের কথা শুনে জিন বললো তোকে কেন বলতে যাব আমি বলবো না তোকে। তো তারপরে রাশেদ ভাই বললো যে বলবি না, তারপর হচ্ছে একটা ভূগোল বৃত্ত করেছিল মানে চলে মাঝখানে সেই গোলবৃত্ত মানে উপরে একটা লাঠি হচ্ছে বাড়ি মারছিল, বাড়ি মারার পর সেই রুম্পা মেয়ের নাম রুম্পা নামক মেয়েটি গায়ে যে দিনটা ছিল দিনটা যে দিনটা ভয় করেছিল সেই দিনটা বলছে এই মারিস না এই মারিস না মারিস না আহ এইভাবে করে তারা করে রাশেদ ভাই ওখানে একটা বাড়ি মানে রাসায়নিক কবিরাজ মানে গোলবৃত্তের উপর হচ্ছে বাড়ি মারছিল দিনটা ছটফট করছিল। তো রাশেদ ভাই তারপরে এক পর্যায়ে বললো তুই যাবি কি যাবি না এবং তুই তুই তোর পরিচয় বললো আমি খানমাস, আমি খানমাস সম্প্রদায়ের একজন জিন। এই মেয়েটা একদিন হচ্ছে পুকুরে গোসল করছিল, হঠাৎ করে তাকে আমি যখন দেখি আমার খুব ভালো লেগে যায়, মেয়েটা কত শান্তশিষ্ট, ও শান্তশিষ্ট স্বভাব এবং ওর হচ্ছে রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সেই জন্য আমি থাকবো তুই হারার চেষ্টা করতেও পারবি না আমাকে, তো ক্ষমতা থাকবো তুই আটকে থাকা আটকে থাকা। তারপরে রাশেদ ভাই এরকম করতে করতে বহুক্ষণ কনফিডেন্স দেখালো, তারপরে আজিজ মোল্লা করে বললেন রাশেদ তুই শান্ত থাক তুই কোনো কিছু করছিস আমরা না আমাদের আমি আছি ইঞ্জিনিয়ারের দিন কি আছে আমার দিন। পরে উনি এটা নির্দিষ্ট রিচুয়াল করে রাশেদ ভাই ইঞ্জিনকে মানে আগুনের মতো পুড়িয়ে ফেললো। তাতে আগের ঘটনা একুশ সালের ঘটনা যেহেতু অত কিছু মানে জানেন না তার আঙ্কেল। তারপরে জিনটাকে পুড়িয়ে ফেলার পরে তারপরে পরিবার নিশ্চিন্ত মেয়েটাকে তখন বললো আজিজ মোল্লা আমার মানে আজিজ মোল্লা না আজিজ মোল্লা হতে করলো এই মেয়েটাকে দুর্বল আছে শরীর তোমরা এক কাজ করো, পরিবারের লোকেদেরকে বললো যে তোমরা এক কাজ করো তোমরা এই মেয়েটাকে নিয়ে করো একটু গোসল গোসল করে খাওয়া দাওয়া করে সুস্থ ওকে তারপরে বেঁধে রাখো। রাশেদ ভাই এরম করার পরে আজিজ মোল্লা বললো তুই কাজটা কি করলি রাশেদ এরম কিস্তে করো তুই কি তোর কি ঠিক হলো এই খান্নাস নামক জিন কত বিপজ্জনক তুই জানিস পরিবারের লোকের ক্ষতি করে। পরে রাশেদ কবিরাজ বলছি হুজুর আমার এমনি এমনি মানে খুব করে মেজাজ আমি হচ্ছে এমনিতে অল্প দিয়ে লেগে যাই এটা তো বুঝতে হবে আমার মাথায় ঠিক ছিল না সেজন্য আর কি জিন্দাকে বলি নিয়েছে, যাই হোক আল্লাহ করেছ আমাকে ছিল যেন চিন্তা করে। একথা বলে উনি তাড়াতাড়ি কোনো সালাম ফালাম না দিয়ে চলে। তো রাসেল ভাই শেষে মানে মানে ঘটনা শেষে আসছে আর কি রাসেল ভাই, তো সেই রাসেল গভীরাজ একদিন মানে উনি রাতে মানে ওই আজিম মোল্লা করবার কিন্তু সবসময় সুরা পাঠ করে চোখ বন্ধ করে রাখবে, তো বল তাও উনি বলতো আচ্ছা ঠিক আছে আমি চোখ বন্ধ করে রাখবো সবসময় রাতের বেলা সময়। তো একদিন উনি মানে ঘুম থেকে উঠ মানে রাতের বেলা ঘুম থেকে উঠার পরে অসময়ে দেওয়ার প্রয়োজন নাই, তো রাসেল ভাই আমরা প্রত্যেকে জানি বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে হচ্ছে মানে যেতে হবে, তো উনি ভুল করে ঘুমের ঘরে উনি বুঝতে পারেননি দোয়া পড়ে যান, হঠাৎ করে দেখেন বিশাল একটা ছেলে, তো উনি দেখেছে খুবই হতবাক রাতের বেলা এত রাতের বেলা প্রায় মানে তখনকার সময় গভীর রাতে কে এটা বলা হয় কে তুমি, পরে উনি বল তারপরে উনি দেখলেন তারপর দেখলেন রাত চোখ কালো একটা বিশাল ছিল সাথে সাথে তার পাশে আরো তারপরে বললো তারপরে উনি তো বুঝতে পারলেন যে উনি গভীর তিনটা ছেলে দেখে বুঝতে পারলেন এরকম স্বাভাবিক মানুষ না স্বাভাবিক কেউ না উনি কোনো প্যারানর্মাল কিছু একটা ব্যাপার আর কি কোনো। তো তারপরে তিনজনের মধ্যে একজন বলল আমার ছেলেকে তুই মেরেছিস না কি আমার মেয়ে ছেলেকে আগুনে পুড়িয়ে মেরেছিস মেরেছিস না আজকে তোকে বলো যে আমার ছেলের কতটা কষ্ট হয়েছে মারা যাওয়ার সময়। তো রাসেল ভাই এরপর ওই রাসেল কবিরা যখন পালাতে যাবেন ও মা গো বলে চিন্তা করে পালাতে যাবেন তখনই হচ্ছে ওনার পা ধরে টান হয়ে আছড়া মারল একটা উনি বুঝতে উনি বুঝতে পারলেন তিন চারটা আছড়া খাওয়ার পরে তারপরে জ্ঞান হারালো। তো সকালবেলা যখন ওরা ঘুম খুলি তখন যে তো যখন হচ্ছে উনি ঘুম থেকে ওঠেন ঘুম থেকে ওঠার পরে উনি দেখেন যে তার পাশে অনেক লোক ওনার বয়স ওনার হচ্ছে মানে মানে কাদের মোল্লা তো উনি আজিম মোল্লা আজিম মোল্লা তো বললো যে কি ব্যাপার তুই কালকে রাতের বেলা তোর চিৎকার শুনলাম তারপরে হচ্ছে আছে আছে শব্দ শুনলাম কি ব্যাপার ওনার বাবা মানে কারণ কবির আছে বাবা, তো বললো যে কালকে তুমি জানো না আমার সাথে যা হয়েছে এটা মানে আল্লাহর কাছে দোয়া করি এরকম যেন কারোর সাথে না হয়। তারপরে উনি পুরো ঘটনা করে দিল তারপরে ওস্তাদ জি উনি তো বুঝতে পারলেন যে কি হয়েছে ওনার সাথে মানে রাসেল কবিরের সাথে, তারপর বললো আমি তোকে বারবার করে মারা সে তুই কাজ করিস না ও জিনের পরিবারের মধ্যে তোর কোনো ক্ষতি করতে দিয়েছিল কালকে রাতের বেলা গতকাল রাতের বেলা। তো রাসেল ভাই তারপরে ও রাশেদ কবিরাজ বললো যে যা করে আমি বুঝলাম হয়তো এটা কোনো ছোট খান্না দিন কিন্তু এটা আমি ভাবিনি যে এইভাবে আমার আমাকে কালকে আছে দিয়ে এরকম করে এরকম ইয়ে করবে আর কি। তারপরে রাসেল ভাই বললো আসলে তোকে পানি পরাটা নিয়ে দিয়ে যাচ্ছি এলো খাবি নিয়মিত আর সুরাই সুরা না সুরা ভালো এগুলো পাঠ করবি নিয়মিত। তো রাসেল ভাই উনি একদিন হচ্ছে রাতের মানে সকাল মানে ডে কাজটা করতে যাচ্ছিল মানে করছিলেন হঠাৎ করে ঠিক ওনার মানে যেহেতু উনি রেগুলারে কবিরা ধরেছেন প্র্যাকটিস করছেন শরীর মতো করছে কিংবা নামাজ কালাম উনি কিন্তু রাসেল ভাই রাসেল কবিরাজ পাঁচাত্তর নামাজ কালাম করতেন আর কি, তো উনি সব মানে রেগুলার নিয়ে আসতি নামাজ কালামও ঠিকভাবে করতে পারছিলেন না দীর্ঘ এক মাস বিছানায় করেছিলেন।
আমরা হচ্ছে কথা খুব মানে খুবই অপরিষ্কার শুনতে পাচ্ছি আসলে পুরোটার সময়, আপনি যদি শেষের অংশটা একটু বলে ফেলেন তাহলে ভালো হয়। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম শোনার, মাঝে মাঝে বুঝতে পারছি মাঝে মাঝে বুঝতে পারছি না, আমার মনে হয় সবারই সেই
রাসেল ভাই আমি তো জোরে বলে জোরে বলছি অনেক শুনতে পাচ্ছেন না?
না শুনতে পাচ্ছি কথাগুলো পরিষ্কার না আমি সেটা বলছি আর কি।
ও আচ্ছা সরি। তো পরে আমি লাকিনি শুনে আসছি রাসেল ভাই, তো এবার কি শোনা যাচ্ছে না?
জি আমার আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম আগেও, আমি বলছি কোন একটা কারণ হয়তো ডিভাইসের কোন একটা প্রবলেম কিনা আমি ঠিক জানি না, কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছি না।
আসলে আমার কোনো সমস্যা নেই মানে ডিভাইস হয়েছে না মানে মানে একদম স্বাভাবিক।
আপনি ঘটনা শেয়ার করেন অসুবিধা না অসুবিধা আপনি বলো বলেন।
জি জি তো আমি ফিনিশিং আসি তো তারপরে আসলে দীর্ঘ এক মাস বিছানা থাকার পরে উনি মানে মানসিকভাবে খাওয়া দাওয়া করতে পারতেন না, তো খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেন না, সবসময় বিছানায় পড়ে থাকতেন, যা কিছু করার মানে মানে টয়লেটের যে কাজগুলো সেগুলো উনি বিছানায় বসে মানে শুয়ে শুয়ে করতেন, ওনার পরিবারের ব্যাপারে পরিষ্কার করতে হতো। তো যাই হোক রাসেল ভাই দীর্ঘ এরকম বহুদিন আছে মানে থাকার পরে রাসেল ভাই উনি একদিন সকালবেলা করে দেখলো উনি রেসপন্স করছেন না, ওনার কাছ থেকে ওনার ছেলে দেখলো মেয়ে দেখলো কেউই কারো ডাকে সাড়া দিচ্ছে না, ওনার মাকেও দেখলো যে মানে আনফরচুনেটলি উনি মানে মারা যাবে, তো মারা যাওয়ার পরে ওনাকে কবরস্থ করা হয়। তারপরে ঠিক এর তিন দিন মানে স্বাভাবিক নাকি কোনো অস্বাভাবিক। তো আদের মুন্ডা হুজুর মানে সরি আদের মুন্ডা হুজুর উনি আর কি মানে পরে দোয়া দুরুদ করে আছে মানে কুদায় কবর বরাবর, তারপরে এই সাপটা আস্তে করে দেখা যাচ্ছে চলে যায়। তারপরে সবাই দাঁড়াতে তো রাসেল ভাই এরপরে ঠিক তিন দিন পরে ওনার স্ত্রী পুকুরে ডুবে মারা যান। ওনার স্বামীর মৃত্যু ঠিক তিন দিন পরে পুকুরে ডুবে মারা যান। ওনার এক ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যান, আরেক ছেলে মানে মানে হঠাৎ করে সাপের একটা মানে মানে ওনার ছেলে আছে মানে ফ্যাক্টরিতে চাকরি করে, যেমন তখনকার সময় একটা ফ্যাক্টরিতে যায় কোন ফ্যাক্টরিতে চাকরি করতো মনে হয়। তো একদিন সাপের সাপের কামড়ে হাসপাতালে নিতে আটকে রাখছে ভাই, ছেলেটি মারা যায়। এখন বর্তমানে নাকি ওনার মেয়ে দুই মেয়ে বেঁচে আছে, এখন ওনার ছেলে পরিবারের বংশে মানে স্ত্রী নেই মানে মানে রাসেল কবিরাজ নেই, ওখানে ওনার দুই মেয়ে এখন বেঁচে আছে। তো আমার হচ্ছে আলতাম আঙ্কেল বলতো এই দুই মেয়ের কাছ থেকে আমি ঘটনা শুনে আজকে তোমাকে বললাম। তো খুবই মর্মান্তিক ঘটনা রাসেল ভাই আসলে যার সাথে ঘটে সে বুঝে আসলে। আর রিসেন্ট আমি খুব বিশ্ব করে একটা কথা বলবো কম ঘুরতে যায় মতো, আমি একটা কথা বলবো বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। যদিও আমি আচরণ থেকে বলো না কোন প্রুফটি পাওয়া যাবে এই ঘটনার সত্যতা বলো, পাওয়ারে যদি তখনকার সময় একটা স্মার্টফোন যুক্ত বলো না ডিজিটাল যে ব্যস্ত তুলে আমি তোমাকে প্রমাণ দিতাম, তখনকার সময় এক আশি সালের দিকে তো চলছে মনে হয় ঠিক বাটন ফোন তখন তো ছিল না, তখন 2000 সালের পরের বাটন ফোন হিসেবে তো যাই হোক। আসলে ভাই এইটা আমার ঘটনা, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। মানে আমার ঘটনা বলার ধরনটাও তারা ভুল না, ফার্স্ট টাইম বললাম ভাইয়ের, আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ আসলে ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার ভাবে বলেছেন। আমার ধারণা যে আমি যে প্রবলেমটার কথা বলছিলাম আমি বুঝতে পেরেছি, সেটা হয়তো মাঝে মাঝে সিগন্যাল ঠিকভাবে আসছিল না, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমি যেটা বলতে চাই সেটা আপনি খুব চমৎকার ভাবেই বলেছেন এবং আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার ঘটনা, এবং আপনি যে ঘটনাটি বললেন সেই ঘটনাটি আমিও খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আর মনোযোগ দিয়ে শুনছিলাম বলেই হয়তো মাঝে মাঝে যখন বুঝতে পারছিলাম না তখন ভাবছিলাম যে কেন বুঝতে পারছি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সিন চৌধুরী, আপনি এভাবে আমাদের সঙ্গে থাকুন। আমি জানি যে এখন একটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ চলছে, মানে হাই ভোল্টেজ বলতে আমি মানে পর্তুগালের অনেক মানে সাপোর্টার আছেন, তারপরেও এই সময় যারা আমাদেরকে সময় দিলেন এবং অলরেডি পর্তুগাল আমি যতদূর জানি যে তিনটা গোল করে ফেলেছে, তার মধ্যেও যারা আমাদের শুনছেন এই মুহূর্তে তারা আসলে কি বলবো যে আমি জানি না যে হয়তো অনেকে পরবর্তীতে শুনবেন, কিছুক্ষণ পরে হয়তো খেলা শেষ হলে হয়তো অনেকেই শুনবেন। তো সিং চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য, এবং আশা করছি ভবিষ্যতেও আপনি ঘটনা সংগ্রহ করে নিয়ে এসে আমাদের সাথে সেটা শেয়ার করবেন এবং খুব দ্রুতই আপনার সাথে দেখা হবার হয়তো সম্ভাবনা তৈরি হবে। সো আপনি ভালো থাকবেন সিং চৌধুরী, আপনি এভাবেই মানে যুক্ত থাকবেন আমাদের সাথে। আপনি যে ঘটনাটি বললেন এবং আপনি ভাবছেন যে আপনি প্রথমবার বলেছেন, কিন্তু আপনি কিন্তু যথেষ্ট গুছিয়ে বলেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা ঘটনার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা যখন আমরা চিন্তা করি যখন আমরা শুনি তখন আমাদের কাছে হয়তো খুব অবাক লাগে যে এরকমও ঘটে কিনা, কিন্তু যখন নিজের সাথে ঘটে তখন আমরা আসলেই খুবই আতঙ্কিত, মানে তখন আমাদের কাছে পুরো জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ আসলে তো ব্যাপারটা ভয়ঙ্কর। কিন্তু
মানে একটা কবিরাজের পুরো ফ্যামিলির হচ্ছে মানে কয়েকজন মানুষই মারা গেছে এই ঘটনাটির কারণে, ওনার শুধু
সেটাই এবং এটা ভয়ঙ্কর ব্যাপার। তো সিং চৌধুরী আপনাকে বিদায় জানাচ্ছি, আপনি অনেক ভালো থাকবেন। আপনি যদি লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান একটু ছোট্ট করে বলবেন প্লিজ।
আসলে ভাই লিসেনারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবসময় ভালো থাকবেন, ভালো থাকা থাকবেন। এই 2 মিলিয়নের পরিবার হতে পারে আমি খুবই খুব খুশি আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ রহমত। তো আপনারা আমার ভুল ডট কম এর পাশে থাকবেন, আসল ভাইয়ের পাশে থাকবেন, আর আমি চেষ্টা করবো আসল ভাই আর একটা ঘটনা শেয়ার করার জন্য। আমি এক সম্পর্কে খুবই হয় ওনার কাছ থেকে ঘটনাটা শুনেছি, যদি আমি আগামী মঙ্গলবার আপনি তোমার সুযোগ দেন তাহলে আমি
শুনে খুবই ভালো লাগলো এবং ডেফিনেটলি আপনি আবারও আসবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন সিং চৌধুরী, আপনার সাথে আবারও কথা হবে।
ধন্যবাদ। ওকে রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। কথা বলছিলাম আমরা সিং চৌধুরীর সাথে, এবং সিং চৌধুরী এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি শেয়ার করলেন তার জানা, তার অভিজ্ঞতার কথা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের কাছে, আমার কাছে খুব ভাবতে ভালো লাগে যে ঘটনা নেই কিন্তু অনেকেই এরকম আছেন যে ঘটনা সংগ্রহ করে নিয়ে আসেন অন্যের কাছ থেকে শুধুমাত্র ভূত ডট কমে শেয়ার করবেন বলে। আমার কাছে, আমি সিং চৌধুরীর জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সেই কারণে আমরা চলে যাব আমাদের আজকের এই এপিসোডের সর্বশেষ ঘটনায়। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার টিম ভালো আছেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে, মন থেকে দোয়া ও আন্তরিক শ্রদ্ধা রইল। আপনি কেবল রহস্যময় রোমাঞ্চকর ঘটনাই শোনান না, বরং আপনার মাধ্যমে জিন জগৎ কালোজাদু সম্পর্কে অনেকে সচেতন হতে পেরেছে। আমি পারভেজ আলী, জামালপুর সদরের কেন্দুয়া গ্রাম থেকে বলছি। ছোটবেলা থেকেই জিনদের কাহিনী শোনার প্রতি আমার এক সহজাত আগ্রহ ছিল। মহান আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য, কিন্তু সাধারণ মানুষ হিসেবে জিনদের সম্পর্কে আমাদের ধারণা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুব একটা স্পষ্ট নয়। যদিও পবিত্র কোরআনে এ বিষয়ে জানানো হয়েছে, সেই কৌতূহল থেকেই আমি আপনার নিয়মিত শ্রোতা এবং বড় একজন ভক্ত। মূল ঘটনায় যাওয়ার আগে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আপনার শ্রোতে প্রচারিত সর্পদেব নামের ঘটনাটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেই ঘটনার একটি বিশেষ দিক উল্লেখ করে আমি আমার জীবনের আসল অভিজ্ঞতার দিকে এগোতে চাই। ভূত এফএমের সেই রাতটি আমার কাছে কেবল একটি সাধারণ রাত ছিল না, ছিল এক দুঃসহ স্মৃতি আর জমাটবদ্ধ আতঙ্কের নাম। সচরাচর আমি একাই অনুষ্ঠান শুনি না, স্ত্রীকে নিয়ে শোনা হয়। সে রাতে আমরা ছিলাম ঢাকার মোহাম্মদপুরে শ্বশুর বাড়িতে। সবকিছু আর দশটা সাধারণ দিনের মতোই কাটছিল। ভূত এফএমের ভূতরের শব্দ আর বর্ণনায় ঘড়ির কাঁটায় তখন রাত দুইটা পার করে ফেলেছে। সর্পদর্প এই নামে ঘটনাটি শুনতে শুনতে আমরা স্বভাব সুলভ ভয়ের এক অদ্ভুত শিহরণ অনুভব করছিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঘরের লাইট বন্ধ করে যেই না শুয়েছি, ঠিক তখনই শুরু হলো সেই বিভীষিকা। অন্ধকারের বুক চিরে হঠাৎ ভেসে এলো সাপের সেই তীব্র হুঁশুঁশ শব্দ। আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিতেই দেখলাম আমার স্ত্রীও ভয়ে তটস্থ হয়ে আছে। তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু শুনেছ? কাঁপতে কাঁপতে সায় দিল। শব্দটা টানা পাঁচ ছয় সেকেন্ড স্থায়ী ছিল, ঠিক একটি ফোনের নোটিফিকেশন টোন যতটুকু সময় বাঁচে। সাথে সাথেই আমরা নিজেদের ফোন চেক করতে শুরু করলাম। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম এমন কোন নোটিফিকেশন যাতে এই রকম শব্দ শোনা যায়, কিছুই পেলাম না। লক্ষ্য করলাম আমাদের ফোনের সব হিস্ট্রিও শতভাগ মুছে ফেলা হয়েছে। আল্লাহ সাক্ষী, সেই মুহূর্তে আমাদের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা কোনো লজিক দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। আমরা ছিলাম ছয়তলা ভবনের চারতলায়। আমার শ্বশুর অত্যন্ত পরহেজগার এবং দিনদার একজন মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজে একজন মমিন মুসলমানের যা যা গুণ থাকা দরকার সবই তার মধ্যে বিদ্যমান। ভয়ে আমরা সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। লাইট জ্বালিয়ে দুজন বসেছিলাম। ফজর হওয়ার পর যখন শ্বশুর মশাই নামাজ পড়তে উঠলেন, তাকে বিস্তারিত সবকিছু বললাম। শুনে তিনি বেশ রাগারাগি করলেন, নামাজ কালামে মন নেই, আমাদের শাসন করলেন। পরে অবশ্য তিনি জানান বাড়িটি বন্ধ করা ছিল, পরিস্থিতি বিবেচনায় তিনি হুজুরের কাছ থেকে পানি পড়া এনে দেন এবং এরপর থেকে আমরা আর এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি। ২০১৬ সাল, আমরা তখন নারায়ণগঞ্জে সপরিবারে বসবাস করি, বাবার ব্যবসার সুবাদে এই থাকা। আমাদের পরিবারে অত্যন্ত প্রিয় মুখ ছিল আমার বড় ফুপাতো বোন আমেনা। ছদ্মনাম আমিনার সুব্যবহারের কারণে সবাই তাকে আগলে রাখত, কিন্তু কে জানত সেই হাসি খুশি মেয়েটির ভাগ্যাকাশে এক বিভৎস কাল বৈশাখী ঘনীভূত হচ্ছে। জামালপুরের মেলান্দহে আমার বড় ফুপুর বিয়ে হয়। আমার ফুপারা ছিলেন তিন ভাই, বড় ভাই আর ছোট ভাইয়ের মাঝখানে আমার ফুপার বাড়ি ছিল মাঝ বরাবর। কোনো বেড়া ছিল না, শুধু রক্তের সম্পর্ক, কিন্তু সেই রক্তের ভেতরেই বইছিল বিষাক্ত হিংসার স্রোত। ফুপার বাবা মারা যাওয়ার আগে আমার সরল মোনা ফুপাকে কিছুটা আবাদি জমি লিখে দিয়ে গিয়েছিলেন। ফুপা ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং নিরীহ, কারোর সাথে কোনো উচ্চ বাচ্চে যেতেন না, কিন্তু তারই স্বচ্ছলতা আর বাবার ভালোবাসা সহ্য করতে পারেননি তার আপন ভাই ও ভাবি। সেই জমির লোভ আর প্রতিহিংসা থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর সমস্যা। ২০১৪ সালে আমিনা আপুর বিয়ে হয় সরিষা বাড়িতে। জাঁকজমকপূর্ণ বিয়ে, আলোকসজ্জা সবই ছিল, কিন্তু সেই বিয়ের উৎসবেই ফুপার ভাই ভাবি মেতেছিল এক পৈশাচিক খেলায়। তারা কুফরি করা কালোজাদুর খাবার আমিনা আপুকে খাওয়ানোর পরিকল্পনা করে। চরম চাতুর্যের সাথে তারা খাবারটি আমার মায়ের হাতে দিয়ে আপুকে খাওয়ায়, যাতে কেউ কোনোদিন সন্দেহের তীর তাদের দিকে ছুটতে না পারে। বিয়ের দুই বছর পর ২০১৬ সালে খবর এলো আমিনা আপু উন্মাদ হয়ে গেছেন। আমরা যখন তার শ্বশুর বাড়িতে পৌঁছালাম, পরিবেশটা ছিল থমথমে। আমিনা আপুকে দেখা মাত্রই আমার শিঁড় দ্বারা দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। যে মেয়েটি নিচু স্বরে কথা বলত তার কণ্ঠে তখন দানবীয় গর্জন, তার শরীরের শক্তি তখন সাধারণ মানুষের সীমানা ছাড়িয়ে গেছে। পাঁচ ছয়জন শক্তিশালী পুরুষ মিলেও তাকে ধরে রাখতে পারছিল না। অবশেষে নিরুপায় হয়ে আমরা জামালপুর সদরের তিপ্পল্লা ইউনিয়নের এক রহস্যময় কবিরাজের কাছে গেলাম। লোকটির জৌলুস ছিল না, তিনি ছিলেন সাধারণ কৃষক, কুচকুচে কালো গায়ের রং, কিন্তু চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি। ঘরে প্রবেশের পর এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করলাম। ঘরের মাঝখানে একটি বড় কাঠের চেয়ার, যা আপাদ মস্তক সাদা কাপড়ে মমির মতো জড়ানো, চারিদিকে সুগন্ধি আর আতরের তীব্র ঘ্রাণ। কবিরাজ আমাদের একটি খাটে পাশাপাশি বসে একে অপরের হাত শক্ত করে ধরে থাকতে বললেন। তিনি তসবি আর একটি থালা নিয়ে তেলাওয়াত শুরু করলেন। ঘরের সব মোমবাতি হঠাৎ একসাথে নিভে গেল। হঠাৎ মনে হল আকাশ ভেঙে পড়ল। ঘরের টিনের চালে বিকট শব্দ, যেন শত শত ভারী বস্তু উপর থেকে নিক্ষেপ করা হচ্ছে। পরক্ষণেই এক হাড় হিম করা নিস্তব্ধতা। সেই নিকষকালো অন্ধকারের বুক চিরে এক অপার্থিব, অতি প্রাকৃত ও মায়াবী নারী কথা বলে উঠলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা কেমন আছেন? সেই কণ্ঠের মাধুর্য ছিল অকল্পনীয়। সেই মায়াবী কণ্ঠ জানালো এক ভয়ঙ্কর সত্য। আমিনা আপুর উপর যে জিনটি ভর করেছে সেটি কোনো সাধারণ জিন নয়, সেটি এক প্রাচীন, উগ্র ও বিধর্মী জিন। এই জিনটি বছরের পর বছর সাধনার মাধ্যমে অপশক্তি অর্জন করেছে। সেই অদৃশ্য সত্তা আরও জানালো আমিনা আপুকে লক্ষ্য করে বান মারা হয়েছে। সেই জাদুর প্রভাব এতটাই তীব্র যে আপু তিলে তিলে মারা যাচ্ছিলেন। আপু পরহেজগার ছিলেন বলে এতদিন জিনটি পুরোপুরি সফল হতে পারেনি, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির ব্যস্ততায় ইবাদত কিছুটা কমলে শয়তানের রাজত্ব কায়েম হয়। সেই জিনটি কবিরাজের মাধ্যমে আপুকে সুস্থ করার দায়িত্ব নিল, তবে জানালো যে এতে জীবনের বড় ঝুঁকি আছে। শেষমেশ সেই রহস্যময় জিন আর কবিরাজের লড়াইয়ে আপু সুস্থ হয়ে উঠলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আপু সুস্থ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সেই তিতপল্লার কবিরাজ হঠাৎ করেই মারা যান। অনেকে বলেন সেই জিনটির সাথে লড়াই করতে গিয়েই এই অকাল মৃত্যু। আমিনা আপু শারীরিকভাবে সুস্থ হলেন ঠিকই, কিন্তু তার জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া সেই ঝড় অনেক কিছুই কেড়ে নিল। তার প্রথম সংসারে বিচ্ছেদ ঘটে, তার ছোট মেয়েটি মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হয়ে বাবার কাছে চলে যায়। আজ বহু বছর পার হয়ে গেছে, আমিনা আপু গাজীপুরে আবার নতুন করে ঘর বেঁধেছেন। আলহামদুলিল্লাহ সেখানে তিনি সুখে আছেন। সম্প্রতি একটি পুত্র সন্তানের মা হয়েছেন, কিন্তু আজও যখন সেই ২০১৬ সালের তিতপল্লার রাতের কথা মনে পড়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমার সেই সরল ফুপা, যে জমির জন্য তার নিজের ভাই ও ভাবি এবং তার মেয়ের জীবন ধ্বংস করতে চেয়েছিল। ফুপা সেই বিতর্কিত জমিটুকুও নিজের নামে না রেখে পাঁচ ভাই বোনদের মধ্যে সমানভাবে বিলিয়ে দিয়েছেন। মানুষের লোভ আর অন্ধকারের মাঝখানে এক চরম ধৈর্য আর বিশ্বাসের দলিল হয়ে রইল এই সত্য ঘটনাটি। এই ছিল ঘটনা। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, সবাই উপভোগ করেছেন। এবং এরকম ঘটনা যদি আপনার কাছেও থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। কথা হবে খুব দ্রুত। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে যাচ্ছি। আর অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজকে, খেলার মাঝখানেও যুক্ত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি যে এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। আজকে এই ছিল আমাদের এপিসোড এবং একটি ঘন্টা আমরা আপনাদের সাথে কাটালাম। একটি ঘন্টা চমৎকার কাটলো আমারও। মালদ্বীপ থেকে মাহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে হৃদয় আছেন, সাব্বিজির ঘটনা চান। আমাদের সঙ্গে আছেন বকশীবাজার উপজেলা থেকে সম্রাট ইসলাম, সুমন সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও খুব দ্রুত, অর্থাৎ আগামী পরশু দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।